বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 11 সেপ্টেম্বর, 26 কার্তিক এবং ফার্সি 20 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন জার্মানিতে ইরানের ইসলামী সংস্কৃতি ও গবেষণা কেন্দ্র বন্ধের উদ্যোগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে ঢাকা ও এর আশেপাশে পানির সংকট সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনবেন। এরপর থাকবে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান সুন্দর জীবন। এরপর রয়েছে পত্রপত্রিকার বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার ভেদ করতে সক্ষম, জুমার খতিব বললেন এটি নতুন যুগের সূচনা করবে। ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে গোয়েন্দাবৃত্তির অভিযোগ, ভারতীয় নৌবাহিনীর সাবেক 8 সদস্যকে আটক করেছে কাতার। বিএনপির বিভাগীয় মহাসমাবেশ ঘিরে ফরিদপুরে 38 ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু, চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে সাফাই, নয়াদিল্লি বলছে সংখ্যালঘুদের স্বার্থে এই আইন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং এই ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার ভেদ করতে সক্ষম, এই তথ্য জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অ্যারো স্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। তিনি জানান, এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডল কিংবা পৃথিবীর বাইরের বায়ুমণ্ডলে সমানভাবে চলতে সক্ষম। শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে পারবে না। শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তবে ইরানের এই ক্ষেপণাস্ত্রের গতি কতটা তা জানা যায়নি। জেনারেল আমির আলী হাজিজাদে বলেন, উচ্চগতির কারণে এই ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম এবং আমি মনে করি না আগামী কয়েক দশকেও এই ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রযুক্তি কেউ অর্জন করতে পারবে। ইরানের অস্ত্র কার্যক্রমের উপর আন্তর্জাতিক চাপ রয়েছে, তারপরও দেশটি সামরিক খাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। গত সপ্তাহে ইরান জানিয়েছে তারা KM-100 রকেটের সফল পরীক্ষা চালিয়েছে। এর মাধ্যমে 80 কেজি ওজনের স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা সম্ভব হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়েদ মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দ বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প নিজস্ব প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ায় দেশের প্রতিরক্ষা শক্তি ও সক্ষমতা বেড়েছে। এ সময় তিনি ক্ষেপণাস্ত্র শিল্প উন্নয়নে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র ক্ষেপণাস্ত্র ইউনিটের সাবেক প্রধান শহীদ হাসান তেহরানির কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আবু তরাবি ফার্দ আরও বলেন, ইরান নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা বর্তমান বিশ্বের সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডল কিংবা পৃথিবীর বাইরে সমানভাবে চলতে সক্ষম। এটা নয়া যুগের সূচনা। তিনি দেশের সব শ্রেণীর মানুষকে শত্রুর ষড়যন্ত্রের মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বের সাম্রাজ্যবাদীদের অপপ্রচার ও হাইব্রিড যুদ্ধের মধ্যেও ইরানি জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারছে, কারণ ইরানের সব শ্রেণীর মানুষ সচেতন এবং তারা দেশের উন্নয়নে সদা সচেষ্ট। ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব আজকের খুতবায় আরও নানা বিষয়ে সচেতনমূলক বক্তব্য রাখেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, শত্রুদের কোনো অপরাধ বিনা জবাবে পার পাবে না এবং শহীদদের রক্ত বৃথা যাবে না। তিনি আজ তেহরানে IRGC-র ক্ষেপণাস্ত্র ইউনিটের সাবেক কমান্ডার হাসান তেহরানির 11তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন। সালামি আরও বলেন, ইরানের শত্রুরা দেশের অভ্যন্তরে সহিংসতা ছড়িয়ে দিয়ে তেহরানকে তার মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে সরিয়ে রাখতে চায়, কিন্তু শত্রুরা ব্যর্থ হয়েছে। IRGC-র কমান্ডার বলেন, শত্রুরা যখন দেশে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে, ঠিক তখনই আমরা ইরাকের কুর্দিস্তানে বিপ্লব বিরোধী সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালিয়েছি, আরাস নদীর তীরে মহড়ার আয়োজন করেছি, স্যাটেলাইট ক্যারিয়ার উৎক্ষেপণ করেছি, 300 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বভার 373 এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছি এবং গতকাল ঘোষণা করেছি আমাদের নতুন ক্ষেপণাস্ত্রকে বিশ্বের কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই ঠেকানো সম্ভব হবে না। তিনি বলেন, এর আগে আমরা বলেছি শত্রুদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না, নিশ্চিতভাবেই তাদের শান্তি থাকবে না। ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে গোয়েন্দাবৃত্তির জন্য ভারতীয় নৌবাহিনীর সাবেক 8 সদস্যকে আটক করেছে কাতার। কাতারি গণমাধ্যমের বরাত দিয়ে ইসরায়েলের গণমাধ্যম এই খবর দিয়েছে। তবে দোহা আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে তাও বলেনি। আটক ব্যক্তিদের সবাই গত 5 বছর ধরে কাতারে থেকে জাহারা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি নামে একটি কোম্পানির হয়ে কাজ করতেন। এর মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার পূর্ণেন্দু তেওয়ারি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবরে বলা হয়েছে, কাতারের রাষ্ট্রীয় সিকিউরিটি ব্যুরো এসব ব্যক্তিকে তাদের বাড়ি থেকে আটক করে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, 74 দিন ধরে এসব ব্যক্তি আটক রয়েছে। এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা জানিয়েছে, ওই 8 ব্যক্তিকে মুক্ত করার জন্য ভারতের একজন কর্মকর্তা দোহা সফর করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারতীয় 8 নাগরিকের আটকের বিষয়টি তাদের জানা আছে যারা কাতারের একটি বেসরকারি কোম্পানিতে কাজ করছিলেন। তবে কোন অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে তিনি তা পরিষ্কার করেননি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে ঘিরে মহাসড়কে থ্রি হুইলার বন্ধের নামে ফরিদপুরে 38 ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, চিকিৎসা শেষে বাড়িতে ফেরা রোগী ও পরিবহন শ্রমিকরা। ঢাকা থেকে আরও বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে ফরিদপুরে 38 ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার সকাল 6টা থেকে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, চিকিৎসা শেষে বাড়ি ফেরা রোগী ও পরিবহন শ্রমিকরা। এর আগে ফরিদপুর জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা ধর্মঘটের ডাক দেয়। সংগঠনের দাবি, মহাসড়কে 3 চাকার যানবাহন চালানোর প্রতিবাদে তারা এই ধর্মঘট আহ্বান করেছে। যদিও বিএনপি নেতারা দাবি করছেন 12 নভেম্বর অনুষ্ঠিতব্য গণসমাবেশকে বাধাগ্রস্ত করতেই এ ধর্মঘটের আহ্বান করা হয়েছে, আর ধর্মঘটের কারণে ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
কোন গাড়ি পাচ্ছি না, অফিস করতে আমার খুব কষ্ট হয়ে যাবে।
12টার আগে জয়েন করতে হবে,
কিন্তু আমি তো যাইতে পারতেছি না, গাড়ি ঘোড়া নাই,
রাগা যাইতেছি, বহুত কষ্ট হচ্ছে, গাড়ি ঘোড়া নাই তো, এই ছোট গাড়ি যাওয়া লাগতেছে।
একদিকে মহাসড়কে সব ধরনের অবৈধ ত্রিহুলার বন্ধের দাবিতে রাজবাড়িতে 38 ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে। ফরিদপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এই ধর্মঘটের সঙ্গে একাত্মতা জানিয়ে রাজবাড়িতেও কর্মসূচি পালন করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
21 জেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ গত মাসের আগের মাসে একটা মিটিং করেছিলাম এই থ্রি হুইলার বন্ধ করার পরিপ্রেক্ষিতে জন্য। সেই পরিপ্রেক্ষিতে আমরা যশোরে একটা সভা করেছি এবং গত মাসের 9 তারিখে মাদারীপুরে একটা সভা করেছি।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের সকল সুযোগ সুবিধা নিয়েও সরকারের অবদান অস্বীকার করছে একটি শ্রেণী। যারা দেশের টাকা লুটপাটকারী ও সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজ, তাদের মুখের সমালোচনা মানায় না বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার রাজধানী ঢাকায় যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহাসমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের সংগঠন বিএনপিকে দেশের জনগণ আর ভোট দেবে না। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার ভাষায় বলেন, দেশবিরোধী অপশক্তিরা অন্ধ বলেই দেশের উন্নয়ন দেখে না, উন্নয়নের সব সুফল ভোগ করলেও তারা শুধু সমালোচনা করতেই জানে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অগ্রযাত্রা অক্ষুণ্ণ রাখতে যুব সমাজকেই দায়িত্ব নিতে হবে। এদিকে অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুবলীগের জনসমুদ্র প্রমাণ করেছে দেশের জনগণ আওয়ামী লীগের সাথে আছে, এবার বিএনপির দুর্নীতি দুঃশাসনের আর লুটপাটের বিরুদ্ধে খেলা হবে বলে আবার হুঁশিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বহুল আলোচিত সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে ভারত বলেছে, এটি একটি সীমিত এবং কেন্দ্রীভূত আইন যা এই অঞ্চলে নির্যাতিত সংখ্যালঘুদের কল্যাণে নয়াদিল্লির প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। কলকাতা থেকে আরও বলছেন আমাদের প্রতিনিধি।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বহুল আলোচিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ প্রসঙ্গে ভারত বলেছে, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ 2019 একটি সীমিত এবং কেন্দ্রীভূত আইন যা এই অঞ্চলে নির্যাতিত সংখ্যালঘুদের কল্যাণে দেশটির প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে এবং ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান বাস্তবতা বিবেচনায় নেয়। জেনেভায় ভারতের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ অফ হিউম্যান রাইটস রেকর্ডস চলার মধ্যে কিছু সদস্য দেশ সিএএ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কিছু সদস্য দেশ বিদেশি অবদান নিয়ন্ত্রণ আইন 2010 নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আয়ারল্যান্ড বিদেশি অবদান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যার অধীনে 6,000-এরও বেশি এনজিও লাইসেন্স বাতিল করা হয়েছে। ভারত বলেছে, অবৈধভাবে অর্থ স্থানান্তরের মাধ্যম পরিবর্তন করা এবং দেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার নিয়ম এবং কর আইনের ক্রমাগত লঙ্ঘন সহ বেআইনি কার্যকলাপ চালানোর জন্য কিছু নাগরিক সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতার মধ্যে থেকে কাজ করতে হবে। ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা এফসিআর এ সম্পর্কিত দেশগুলোর প্রশ্নের জবাবে বলেন, কিছু সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে যার মধ্যে ভুল উপায়ে অর্থ লেনদেন এবং ভারতের বিদ্যমান আইনি বিধান, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার নিয়ম ও কর আইনের ইচ্ছাকৃত এবং অবিরাম লঙ্ঘন অন্তর্ভুক্ত রয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইউক্রেন থেকে সম্প্রতি গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া খেরসন অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে মস্কো। এর মধ্যে ইউক্রেন দাবি করেছে, তারা দক্ষিণাঞ্চলের বহু এলাকা পুনর্দখল করেছে। গতকাল এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে তারা খেরসন অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। এর একদিন আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে খেরসন অঞ্চল থেকে তারা সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার সেনা ও বেসামরিক জনগণের অহেতুক প্রাণহানি এড়ানোর জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছিল। রাশিয়ার সেনারা দিনিপ্র নদীর তীরবর্তী অবস্থান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। খেরসন অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘটনাকে মস্কোর জন্য বড় রকমের বিপর্যয় বলে বিবেচনা করা হচ্ছে, কারণ ইউক্রেন থেকে যে চারটি অঞ্চল গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল, খেরসন তার অন্যতম। সেক্ষেত্রে এটি এখন রাশিয়ার ভূখণ্ড বলে বিবেচিত এবং ওই অঞ্চলের জনগণের নিরাপত্তার সামগ্রিক দায়ভার রাশিয়ার উপর। তবে যুদ্ধের কৌশল হিসেবে ওই অঞ্চল থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করছে এবং সেখানে ইউক্রেনের জন্য এক ধরনের ফাঁদ পাতার পরিকল্পনা রয়েছে বলে কেউ কেউ ধারণা করছেন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জার্মানির ক্ষমতাসীন সরকারের শরিক দলগুলো সেদেশে বহুকাল ধরে অবস্থিত ইরানের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক গবেষণা কেন্দ্র বন্ধের দাবি তুলেছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে এবং খুব শীঘ্রই এ বিষয়ে ভোটাভুটি হবে। ইরানের বিরুদ্ধে জার্মানির বিদ্বেষী আচরণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ইরানে বিশৃঙ্খলা ও দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি পাশ্চাত্যের সমর্থন অব্যাহত রয়েছে। এ অবস্থায় জার্মানির ক্ষমতাসীন সরকারের শরিক দলগুলো সেদেশে বহুকাল ধরে অবস্থিত ইরানের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক গবেষণা কেন্দ্র বন্ধের দাবি তুলেছে। এই দলগুলো এ সংক্রান্ত একটি প্রস্তাব এরই মধ্যে পার্লামেন্টে উত্থাপন করেছে এবং খুব শিগগিরই এ বিষয়ে ভোটাভুটি হবে। ১৯৫৩ সালে ইরানের তৎকালীন প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহিল উজমা বুরুজার্দির উদ্যোগে জার্মানির হামবুর্গ শহরে এই ইসলামী গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল। জার্মান ও ফার্সি ভাষায় ম্যাগাজিন প্রকাশ করা এবং পরামর্শ সেবা প্রদান করা এই ইসলামী কেন্দ্রের কার্যক্রমের অংশ। এই কেন্দ্রে ইসলাম ও শিয়া মাজহাব সংক্রান্ত ৬,০০০এর বেশি গ্রন্থের একটি বিশাল গ্রন্থাগার রয়েছে। জার্মানিতে ইসলামের প্রচার ও প্রসারে এই কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ওই এলাকাটি ধর্মপ্রাণ মুসলমানদের মিলনমেলা হিসেবে পরিচিত। এই কারণে ইহুদিবাদী লবিং গ্রুপ এবং ইরান বিরোধী সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠী বহুদিন ধরে ইরানের এই ইসলামী কেন্দ্র বন্ধের চেষ্টা চালিয়ে আসছিল। এ লক্ষ্যে তারা নানা ভিত্তিহীন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে প্রচার চালাত। কিন্তু ইরানে সম্প্রতি কোনো কোনো মহল বাইরের উস্কানিতে সরকার বিরোধী দাঙ্গা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি এবং এদের প্রতি আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের প্রকাশ্য সমর্থনের পর হামবুর্গ ইসলামী কেন্দ্রের বিরুদ্ধে প্রচারণা জোরদার হয়েছে। জার্মানির সরকার অভিযোগ করেছে ইরানের পরিচালিত এই ইসলামী কেন্দ্রে ইরান সরকারের নীতি তুলে ধরা হয়। তাদের ধারণা, একটি ইসলামী কেন্দ্র বন্ধ করে দিলেই জার্মানিতে ইরানের প্রভাব কমিয়ে আনা সম্ভব হবে। জার্মানির জোট সরকার মনে করছে ইরানে সরকার বিরোধীদের প্রতি সমর্থন দেয়া মানেই মানবাধিকারের প্রতি সমর্থন দেয়া, আর এ কারণে তারা এ ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। একই সঙ্গে তারা ইরানের সরকার বিরোধীদের প্রতি সমর্থন দেয়া এবং ওই দেশটির বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বলছে। পর্যবেক্ষকরা বলছেন জার্মানি সহ ইউরোপের সরকারগুলো সবসময় ধর্ম, মানবাধিকার ও বাকস্বাধীনতার বলিয়া ওড়ায়, কিন্তু তারপরও তারা হামবুর্গে অবস্থিত ইরানের ইসলামী সংস্কৃতি ও গবেষণা কেন্দ্র বন্ধের উদ্যোগ নিয়েছে, যা তাদের দ্বিমুখী নীতির পরিচায়ক।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের জেলা শহর নারায়ণগঞ্জের তিনটি এলাকায় ওয়াসার পানি না পেয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। প্রকট হচ্ছে তাদের কষ্টের মাত্রা। তবে কবে নাগাদ পানি সমস্যার সমাধান হবে তাও জানাতে পারছে না স্থানীয় ওয়াসা কর্তৃপক্ষ। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের জেলা শহর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি নেই গেল 22 দিন ধরে। সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লি হাউজিং ও আটি এলাকায় প্রায় 20,000 বাসিন্দা পানির জন্য হাহাকার করছেন। ওয়াসার পানি না পেয়ে অন্তহীন দুর্ভোগে পড়েছেন এলাকাগুলোর বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, অক্টোবর মাসের 20 তারিখ থেকে ওই এলাকায় পানি হঠাৎই বন্ধ হয়ে যায়। ওয়াসা সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তারা কোনো সুরাহা পাননি।
পানির সমস্যা প্রায় এক মাস, মানুষ এতই নিদারুণ কষ্টে আছে যে তাদের মানে গৃহস্থলী কাজ তো দূরের কথা, জরুরি কাজটুকু সারতে পারে না।
পানির বিল দিচ্ছি, বিদ্যুৎ বিল নিয়মিত, সবকিছু আমাদের নিয়মিত পরিশোধ, তারপরও সিটি কর্পোরেশন কেন আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করে?
পানির সংকট গত 20 তারিখ থেকে শুরু হয়েছে। ওয়াসা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আমাদেরকে পানি দিতে অপারগতা প্রকাশ করে।
নারায়ণগঞ্জ ভূমিপল্লী এলাকার পাম্প হাউজিং এর পাম্প অপারেটর মাহমুদুল হাসান জানালেন তাদের বিভিন্ন সমস্যার কথা।
বিগত 6 মাসে আমরা 3টা পাম্প নষ্ট হয়েছে, এই জন্য হয়তো বা ওরা সিদ্ধান্ত নিয়েছে এখন পাম্প বসাবে না, নতুন করে একটা কূপ বসাবে, কূপ বসানোর পরে আপনার নতুন করে পাম্প বসাবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের ওয়াসার নির্বাহী প্রকৌশলী জানান, পাম্প নষ্ট হয়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
টিউবওয়েল প্রতিস্থাপন করতে হবে, আমরা নতুন করে কূপ খুঁজে করতে হবে, আর সেটার জন্য পর্যাপ্ত বাজেট না থাকাতে ওইটা এখন করা যাচ্ছে না, যে যার মতো সাবমার্সিবল পাম্প করে নেওয়ার জন্য অনুরোধ করা হয়।
এদিকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় এখনো মাঝে মধ্যে দেখা যায় সুপেয় পানির অভাব, কিন্তু জনভোগান্তি লাঘব করতে পারছে না ওয়াসা। এ প্রসঙ্গে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট নাজের হোসেন রেডিও তেহরানকে বলেন, গ্রাহক চাহিদা পূরণ করা সেবা কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নীতিগত দায়িত্ব, কিন্তু কোনো প্রতিষ্ঠান যদি সে দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে সংক্ষুব্ধ গ্রাহক বা ভোক্তা তার প্রাপ্য দাবিতে আদালত পর্যন্ত অভিযোগ করার অধিকার রাখে।
ওয়াসার আইনে কিছু দুর্বলতা আছে, এটার কারণে মানে ভোক্তারা কোনো কারণে প্রতারিত হলো অথবা তাদের যথাযথ সেবা না পেলে অথবা পানি না পেলে ওয়াসাকে কমপ্লেন মানে করতে হয়, ওয়াসা কমপ্লেন অনুযায়ী সে ব্যবস্থা নেয়। কিন্তু এটা মৌলিক অধিকারের একটি অংশ, ভোক্তা অধিকারের অন্যতম একটি বিষয়। তো সেক্ষেত্রে আমরা মনে করি ভোক্তা অধিকারের লঙ্ঘনের বিষয়ে এখানে কিন্তু অভিযোগ করা যেতে পারে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে সু অভ্যাস গড়ে তোলার কৌশল শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন।
সুন্দর জীবন, প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সাপ্তাহিক আয়োজন সুন্দর জীবনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গত আসরে আমরা দাম্পত্য জীবনে যোগাযোগ দক্ষতার প্রভাব নিয়ে কথা বলেছি। আজকের আসরে আমরা এ বিষয়ে আরও আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন। আজকের আসর পরিবেশনায় আছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। দাম্পত্য জীবনে কিছু সু অভ্যাস গড়ে তোলা জরুরি। আমাদেরকে মনে রাখতে হবে স্বামী স্ত্রী উভয়ের সচেতনতা, প্রয়োজনীয় আন্তরিক পদক্ষেপ এবং পারস্পরিক ক্ষমা ও সহনশীলতার মধ্য দিয়ে অনেক সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব। বিরক্তিকর সমস্যাগুলো স্বামী স্ত্রীর উভয়ের অসচেতনতার জন্য, যেমন ছোট ছোট বিষয়ে খুঁত ধরা, পরস্পরকে সমাদর আদর কদর না করা, সময় মতো কিছু না করা, পরস্পরের বাবা মায়ের বিরুদ্ধে কথা বলা, ঠিক সময়ে ঘরে না ফেরা, একে অন্যের সম্পর্কে কটু কথা বলা, সময় মতো বাজার না করা, মোবাইলে লুকিয়ে বা এড়িয়ে কথা বলা, পরস্পরের কাজের সঠিক মূল্যায়ন না করা, পরস্পরের কাজের খোঁজ খবর না রাখা, অসুস্থতায় খেয়াল না করার মতো কিছু অভ্যাস আছে যেগুলো পরিহার করা জরুরি। এছাড়া সাধারণত আমাদের কথা ও আচরণে রুক্ষতা থাকে। সামান্য কিছুতেই আমরা পরস্পরের সঙ্গে কথা বন্ধ করে রাখি, রান্নাবান্নার ব্যাপারে বিরূপ মন্তব্য করে ফেলি। এগুলো দাম্পত্য জীবনে নিরবচ্ছিন্ন যোগাযোগে বিঘ্ন ঘটায়। দাম্পত্য কহল এড়াতে চাইলে আমাদেরকে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।
আমরা কেউই আমাদের সন্তানের অমঙ্গল চাই না, কিন্তু দাম্পত্য কলহ সন্তানের উপর যথেষ্ট নেতিবাচক প্রভাব ফেলে, এটা সর্বজন স্বীকৃত। জাতিসংঘের জরুরি শিশু তহবিল ইউনিসেফের রিপোর্টে বলা হয়েছে, যেসব শিশু বাড়িতে হিংস্রতা দেখে তাদের শেখার ক্ষেত্রে অসুবিধা হতে পারে এবং সীমিত সামাজিক দক্ষতার অর্থাৎ অন্যের সাথে মেলামেশার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের শিশুরা হিংস্র ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, এছাড়া অপরাধমূলক আচরণ করতে পারে, তাদের মধ্যে বিষণ্নতা বা তীব্র দুশ্চিন্তা দেখা দিতে পারে। আমাদেরকে আরেকটি বিষয়ে সতর্ক থাকতে হবে, এটা সর্বজন স্বীকৃত যে ছেলে আর মেয়েদের আচরণ ভিন্ন হয়ে থাকে। ছেলে মেয়ের মধ্যে পার্থক্যের বিষয়টিকে বিবেচনায় নিয়ে আচরণ করতে হবে। ছেলেরা মেয়েদের তুলনায় তাদের মর্মপীড়া আরও বাহ্যিকভাবে প্রকাশ করে, তারা তুলনামূলকভাবে বেশি আক্রমণাত্মক হতে পারে, তাদের মধ্যে অবাধ্য হওয়ার প্রবণতা বেশি থাকতে পারে, কখনো কখনো তারা হিংস্রতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা শুরু করে দিতে পারে। এটা তাদের মধ্যে বেশি লক্ষ্য করা যেতে পারে যারা পরিবারের প্রাপ্ত বয়স্কদের মধ্যে এ ধরনের হিংস্র আচরণ দেখে থাকে।
অন্যদিকে ছেলেদের চেয়ে মেয়েরা তাদের ভেতরে অস্থিরতা চেপে রাখে, অন্যদের কাছ থেকে নিজেকে সরিয়ে নেয়। এছাড়া মেয়েরা গুরুতরভাবে নিজেদের নিয়ে হীনমন্যতায় ভোগে এবং অস্পষ্ট শারীরিক উপসর্গের অভিযোগ করে। পরিবারে যারা হিংস্রতা দেখে বড় হয় তারা যথেষ্ট মেধাবী হওয়ার সত্ত্বেও স্কুলে পড়াশোনায় খারাপ করতে পারে, কারণ তারা নিজেদেরকে নিয়ে অনেক সন্দেহের মধ্যে থাকে এবং পারিবারিক বিবাদ তাদের মধ্যে অস্থিরতা তৈরি করে, তাই মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে। একটা শিশুর পুরো পৃথিবী হল তার মা বাবা, তারাই বিশ্বজগতে তার জন্য কেন্দ্র। তাদের সম্পর্ক যদি স্থিতিশীল ও যুক্তিযুক্ত না হয় সন্তানের জন্য কিছুই বিশ্বস্ত ও স্থিতিশীল থাকে না এবং সন্তানের নিরাপত্তার অনুভূতি মরে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রায় এক বছর বয়স থেকেই শিশু পরিবারের অশান্তি বুঝতে পারে, তবে শিশুদের চেয়ে তরুণ তরুণীদের মধ্যে এর নেতিবাচক প্রভাব বেশি পড়ে। এমনকি বাবা মা শিশুদের মিথ্যা বুঝিয়ে ঝগড়া থামানোর ঘোষণা দিলেও তারা এই মিথ্যা আচরণ সহজেই ধরতে পারে। আরেকটি লক্ষণীয় ব্যাপার, অনেক শিশুই বাবা মার ঝগড়া থামাতে নিজেই উদ্যোগী হয়, এটা শুধু তারা করে আতঙ্কিত হয়ে আর কিছু নয়।
কাজেই নিজের সন্তানদের ভালোর জন্য হলেও কিছু কাজ বাবা মাকে এবং পরিবারের অন্য সদস্যদের পক্ষ থেকে এড়িয়ে চলতে হবে। শিশুদের সামনে কখনোই বড় ধরনের ঝগড়াঝাটি করা যাবে না, তবে দ্বন্দ্ব দেখা দিলেও তা শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে। এর ফলে শিশুরা বুঝতে পারবে যে কোনো দ্বন্দ্ব শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা যায়। যে কোনো ঝগড়ার সময় শিশু আশেপাশে থাকলে অনেক সময় তারা ভাবে তাদেরই কোনো আচরণে বাবা মা এরকম করছে, তাই যে কোনো ঝগড়া মিটে গেলে তাদেরকে অবশ্যই বোঝাতে হবে যে তাদের কোনো দোষ ছিল না। আর বাবা মায়ের এরকম ঝগড়া হয়, কিন্তু এটা সাময়িক মাত্র, এতে শিশুর ভেতরে একটা নিরাপত্তা বোধ গড়ে ওঠে। পরিবারের সব সদস্যের সুস্থ জীবন নিশ্চিত করতে এবং সব বয়সের সকলের জন্য ভালো থাকা নিশ্চিত করতে নেতিবাচক বিষয়গুলো ত্যাগ করা জরুরি।
পরিবারের অন্য সদস্যদের উচিত শিশুদের সঙ্গে খেলায় অংশ নেয়া, তাদেরকে খেলাধুলায় উৎসাহ দেয়া, কারণ খেলার মাধ্যমে শিশুর মস্তিষ্কের বিকাশ হয় যা শিশুর কল্পনা শক্তি, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। এছাড়া সামাজিক যোগাযোগ বা ভাষার দক্ষতা বৃদ্ধি পায়। গবেষকদের মতে কথা বলার চেয়ে খেলার মাধ্যমে মানুষকে বেশি আবিষ্কার করা যায়। সন্তানের সঙ্গে খেলায় অংশ নিলে এবং সেই খেলা বুদ্ধির বিকাশ ও শারীরিক, সামাজিক এমনকি আবেগীয় কল্যাণে অবদান রাখে। শিশুদের প্রতি সহমর্মিতা হচ্ছে নিজেকে তার জায়গা থেকে বোঝা, তার চোখ দিয়ে দেখা, তার কান দিয়ে শোনা, তার হৃদয় দিয়ে বোঝা, অর্থাৎ তার জায়গা থেকে বোঝা ও অনুভব করা। শিশুর সাথে সহমর্মী হতে তার অনুভূতি ও ইচ্ছাকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা, উদ্দেশ্য চেষ্টাকে স্বীকৃতি দেয়া, জ্ঞান বিশ্বাসকে স্বীকৃতি দেয়া, সম্পর্কের স্বীকৃতি দেয়া, সামঞ্জস্যপূর্ণ আচরণ করা, বারবার অনুশীলন করা এবং সীমা নির্ধারণ করা জরুরি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, সু অভ্যাস গড়ার ধারাবাহিক আয়োজন সুন্দর জীবনের আজকের আসরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 11 নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, গ্রামে যান উৎপাদন করেন শেখ হাসিনা, দৈনিক ইত্তেফাক। মানি চেঞ্জারের জন্য নির্দেশনা, 50 লাখ টাকার বেশি রাখা যাবে না ব্যাংক হিসাবে, দৈনিক প্রথম আলো। দেউলিয়ার ঝুঁকিতে রয়েছে বিশ্বের 50টিরও বেশি দেশ, দৈনিক যুগান্তর। IMF এর শর্ত বাস্তবায়ন কি সরকারের জন্য কঠিন হতে পারে, দৈনিক মানব জমিন। BNP ফের ক্ষমতায় গেলে বাংলাদেশটাকে গিলে খাবে, বলেছেন সেতুমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, জলের দরে ফাইনালের টিকিট ছেড়ে দিচ্ছেন ভারতীয়রা, সঙ্গে বিনামূল্যে বিয়ারের বোতল, দৈনিক আনন্দবাজার পত্রিকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা করতে তৈরি নয় ভারত, সাফ জানালেন জয়শঙ্কর, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, দেশের অনুমোদিত মানি চেঞ্জারগুলো তাদের ব্যাংক হিসাবে কত টাকা জমা রাখতে পারবে তা নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মানি চেঞ্জারগুলো তাদের ব্যাংক হিসাবে সর্বোচ্চ 50 লাখ টাকা জমা রাখতে পারবে। এছাড়া আগের মতো মানি চেঞ্জারগুলো তাদের কাছে সর্বোচ্চ $25,000 স্টক রাখতে পারবে। এর বেশি ডলার থাকলে তা ব্যাংক হিসাবে জমা করতে হবে। তবে ব্যাংক হিসাবে জমা ডলারের পরিমাণ কোনোভাবে 50,000-এর বেশি হবে না। মানি চেঞ্জারের ব্যাংক হিসাবে সর্বোচ্চ জমা টাকার পরিমাণ হতে পারবে 50 লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গতকাল বৃহস্পতিবার এই নির্দেশনা জারি করেছে। দৈনিক কালের কণ্ঠ লিখেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, BNP যদি আরেকবার ক্ষমতায় আসে বিদেশি ঋণ গিলে খাবে, নির্বাচন গণতন্ত্র গিলে খাবে, বাংলাদেশ পর্যন্ত সুযোগ পেলে গিলে খাবে, তাই সাবধান। আজ শুক্রবার যুবলীগের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। সেতুমন্ত্রী বলেন, খেলা হবে হবে খেলা, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, BNP-র বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে, প্রস্তুত হয়ে যান। এ সময় তিনি IMF এর ঋণ প্রসঙ্গে বলেন, ঋণ পরিশোধ হয় বলেই খুব সহজেই IMF ঋণ দেয়, বাংলাদেশ কখনো ঋণ খেলাফি হয় না, যথাসময়েই সুদ করে বলে। তিনি বলেন, চারদিকে আজ যুব সমাজের ঢল নেমেছে, নেত্রী অনেকদিন পর এমন সমাবেশে এসেছেন, যুবলীগ কথা দিয়ে কথা রাখে তার প্রমাণ, এটা যুব মহাসমাবেশ নয় মহাসমুদ্র।
দৈনিক যুগান্তর লিখেছে, বিশ্বের পঞ্চাশটিরও বেশি উন্নয়নশীল দেশ ঋণ খেলাপির ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির প্রধান আসিম স্টেইনার। বৃহস্পতিবার মিশরে COP27 জলবায়ু সম্মেলনে এমন তথ্য দিয়েছেন তিনি, খবর দ্য গার্ডিয়ানের। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি উন্নত দেশগুলো এসব দেশকে সহায়তা না করে তাহলে ঝুঁকিতে থাকা এসব দেশ দেউলিয়া হয়ে যেতে পারে। আসিম স্টেইনার জানিয়েছেন, মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং ক্রমবর্ধমান সুদের হার এমন পরিস্থিতির সৃষ্টি করছে যেখানে বেশ কয়েকটি দেশ ঋণ খেলাপির ঝুঁকিতে পড়েছে, যার মারাত্মক প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে। তিনি বলেন, আমাদের তালিকায় এখন 54 দেশ রয়েছে যেগুলো ঋণ খেলাপির ঝুঁকিতে পড়তে পারে। যদি আমরা আরও ধাক্কা খাই, সুদের হার বাড়ে, ঋণ গ্রহণ আরও ব্যয়বহুল হয়ে যায়, জ্বালানির মূল্য, খাদ্যের মূল্য বাড়ে, তাহলে আমরা দেখব এ দেশগুলো আর ঋণ পরিশোধ করতে পারছে না। দৈনিক মানবজমিন লিখেছে, IMF-এর কাছ থেকে ঋণ পাওয়ার জন্য সংস্থাটির সাথে বাংলাদেশ সরকারের সমঝোতা হয়েছে। আগামী 3 মাসের মধ্যে এই ঋণের সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত করবে সংস্থাটি। মোট 7 কিস্তিতে তারা বাংলাদেশকে $4.5 বিলিয়ন ঋণ দেবে। এ ঋণ পরিশোধের ক্ষেত্রে সুদহার নির্ধারিত হবে বাজার দর অনুযায়ী, যা গড়ে 2.2% হবে। IMF বলছে, দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং এক্ষেত্রে যেসব বাধা আছে সেগুলো ঠেকাতেই এই ঋণ দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখন সমঝোতা অনুযায়ী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম সরকারকে বাস্তবায়ন করতে হবে। তবে IMF-এর মতো সংস্থার ঋণ দেওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে স্বস্তি দেবে বলেই মনে করছেন তারা। দৈনিক ইত্তেফাক লিখেছে, আপনারা গ্রামে ফিরে যান, নিজের জমি নিজে চাষ করেন, নিজেরা উৎপাদন করেন। যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহাসমাবেশের যুবদের এই আহ্বান জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আমরা যুবদের কর্মসংস্থান দিয়েছি, BNP হত্যা করেছে। শুক্রবার যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। যুব সমাজকে আমি অনুরোধ করব, যুদ্ধের কারণে আমরা আমদানি করতে পারছি না, ফলে নিজেদের উৎপাদন মন দিতে হবে, 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। তিনি বলেন, অনেকে নাকি আমাদের উন্নয়ন চোখে দেখে না, চোখ থাকতে অন্ধ হলে দেখবে কি করে, আমরা কত যুবকের কর্মসংস্থান করেছি। এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, রোববার পাকিস্তানের বিরুদ্ধে ধুন্ধুমার লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এমনটা ভেবে অস্ট্রেলিয়ায় বসবাসকারী অনেক ভারতীয় ক্রিকেট প্রেমী T20 বিশ্বকাপ ফাইনালের জন্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের টিকিট কিনে রেখেছিলেন, কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের হাতে দুর্মুষ হওয়ার পর হতাশ হয়ে সেই টিকিটই অনেক কম দামে বিক্রি করে দিচ্ছেন তারা। ভারত বনাম পাকিস্তানের খেলা হলে MCG পুরোপুরি ভর্তি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে সেই সম্ভাবনা দেখতে পারছেন না কেউই। ভারতীয়রা যে টিকিট কিনেছেন তা বিক্রি করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। জানা গিয়েছে $10 অস্ট্রেলিয় বা মাত্র 500 ভারতীয় টাকাতেও টিকিট বিক্রি করে দিতে চাইছেন ভারতীয় সমর্থকরা। সঙ্গে দেওয়া হচ্ছে বিনামূল্যে বিয়ার দেওয়ার প্রতিশ্রুতিও। এমনকি ক্রেতা চাইলে তার বাড়ির দোরগোড়ায় গিয়ে টিকিট দিয়ে আসার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতা করুক ভারত, এমনটা চেয়েছিলেন পশ্চিমী রাষ্ট্রনেতাদের অধিকাংশ। যুদ্ধ চলাকালীন একাধিকবার রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু এই মুহূর্তে যুদ্ধ থামাতে ভারত সক্রিয় ভূমিকা নেবে কিনা সে নিয়ে এবার মুখ খুললেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তাছাড়াও দীর্ঘ 9 মাস ধরে চলতে থাকা যুদ্ধের ফলে আন্তর্জাতিক পরিস্থিতিতে কি ধরনের প্রভাব পড়বে সেই প্রসঙ্গেও জয়শঙ্কর মুখ খুলেছেন। একটি সাক্ষাৎকারে জয়শঙ্করকে জিজ্ঞাসা করা হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ভারত কি অংশগ্রহণ করবে। ভারতের বিদেশ মন্ত্রী জানিয়ে দেন, এখনই এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আসেনি। যুদ্ধের ফলে যে দেশগুলো সরাসরিভাবে প্রভাবিত হয়েছে তাদেরই যুদ্ধ থামানোর উদ্যোগ নিতে হবে। এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক পরিস্থিতিতে বড়সড় বদল হবে মত ভারতীয় বিদেশমন্ত্রীর। তিনি বলেছেন, আগে এরকম পরিস্থিতির মুখোমুখি হয়নি ভারত, সেই কারণে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে মধ্যস্থতা করার বিষয়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে চায় না ভারত। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো আছেন। আজও আমরা ভারত থেকে আসা শেখ মুস্তাক আহমদের সাথে ইরান সফর নিয়ে কথা বলবো। তিনি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়াতে থাকেন, সত্যের পথে পত্রিকার সম্পাদক ও শিক্ষক। প্রথম পর্বের আলোচনার শেষ দিকে ইরানের কোথায় কোথায় বেড়াতে গেছেন সে সম্পর্কে জানতে চেয়েছিলাম আমাদের এই অতিথির কাছে, কিন্তু শেষ হয়নি সেদিনে তার পুরো বক্তব্য। তাই আজ সেখান থেকেই শুরু করব। জনাব শেখ মুস্তাক আহমদ, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
জনাব শেখ মুস্তাক আহমদ, ইরানের বিভিন্ন জায়গায় বেড়ানোর কথা বলছিলেন প্রথম পর্বের শেষ দিকে, কিন্তু তখন আপনার বক্তব্য শেষ হয়নি। তো আজকের শুরুতে বলুন, ইরানের আর কোথায় কোথায় আপনারা বেড়াতে গেছেন?
লাইব্রেরি দেখলাম, যেটা আয়াতুল্লাহ মারাশি নাজাফি সাহেবের বিশাল লাইব্রেরি, যেখানে আমরা একটি নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে বইয়েরও চিকিৎসা হয় এবং বই হসপিটাল, যেটা ওনারা বললেন যে পৃথিবীতে আর কোথাও নেই। বই, বিভিন্ন বইকে ওনারা চিকিৎসা করছেন এবং তাদের ভেতর থেকে যে রোগগুলো বার করে এবং সেই বইগুলোকে সুস্থ করে আবার লাইব্রেরির যে আলমারিতে রেখে দিচ্ছেন, এটা আমাদের কাছে নতুন এবং খুবই আশ্চর্য লেগেছে, যেটি আমরা জীবনে কোনোদিন শুনিনি বা এটা নতুন অভিজ্ঞতা। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, গুলজারে সোহাদা যেখানে শহীদদের কবর আছে সেখানে আমরা দীর্ঘক্ষণ ছিলাম, জোহরের নামাজও পড়েছি ওখানে।
জি শেখ মুস্তাক আহমদ, ইস্পাহানের বিখ্যাত সিওসে পোল দেখেছেন, গুলজারে সোহাদা যেখানে শহীদদের কবর আছে সেখানে গেছেন, অপূর্ব সুন্দর লাগে সন্ধ্যের দিকে সিওসে পোলের আশপাশের পরিবেশ। তো আর কোথাও কি গিয়েছিলেন? রেডিও তেহরানে তো এসেছিলেন, সে সম্পর্কে কিছু বলুন।
রেডিও তেহরানে গেলাম, রেডিও তেহরান যেটি স্বপ্নের একটি ছিল, যেটা যার মাধ্যমে ইরানকে আমরা জেনেছি ছোটবেলা থেকে, সেখানে আমাদের গুণীজনদের সঙ্গে পরিচয় হয়েছে, তারা আলিঙ্গন করেছেন, গিফট দিয়েছেন, অনেক ধন্যবাদ রেডিও তেহরান বাংলা বিভাগকে, যারা আমরা আসার আগেই যারা আমাদের জন্য অপেক্ষা করেছিলেন। এবং আমরা ওখান থেকে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির যে মাজারে গিয়েছিলাম, যেটি যে স্বপ্নের পুরুষ, যার জন্যই বিপ্লব, যাকে দেখার জন্য সেই 4000 কিলোমিটার দূর থেকে আমরা এসেছি এবং যাকে ছোটবেলা থেকেই চিনতাম, সেই তার মাজার দেখলাম এবং আমরা চোখ দিয়ে অশ্রু এসেছে যে আমরা যাকে এত ভালোবাসি তার রওজায় আমরা পৌঁছাতে পেরেছি।
জনাব শেখ মুস্তাক আহমদ, আপনারা ইরানের বিভিন্ন জায়গায় দেখেছেন, গেছেন, ঘুরেছেন, ফিরেছেন, তো এখানে সামাজিক নিরাপত্তা, বিশেষ করে বলতে চেয়েছি মানুষের নিরাপত্তার বিষয়টি, সেটি কেমন দেখলেন আপনারা?
সামাজিক নিরাপত্তার বিষয়টা আমরা দেখলাম, যেখানে মহিলা শিশু যারা, যাদের রক্ষা করার দায়িত্ব একটি প্রজন্মের, সেই হিসাবে তারা সেই দায়িত্ব পূর্ণভাবে পালন করছেন। এবং এখানে যে রাস্তাঘাট আছে, আমরা আমাকে একটি আশ্চর্য লেগেছে যে আমরা কলকাতায় 10 মিনিট কোনো শহরে ট্রাফিক জ্যামে আমাদের অপেক্ষা করতে হয়, আমাদের সময় নষ্ট হয়। এখানে কোনো ট্রাফিক জ্যাম বা ট্রাফিক পুলিশকে আমরা দেখলাম না, এটাও আমাদের কাছে একটি আশ্চর্যের বিষয়। এবং শৃঙ্খলা থেকে শুরু করে আইন বা আইনকে যথাযথভাবে অ্যাপ্লাই করা, এটি ইরান গভর্নমেন্টকে বা ইরানের যে যারা দায়িত্বশীল আছেন তারা এটা পালন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই।
শ্রোতা বন্ধুরা, ভারত থেকে ইরান সফরে আসা সাংবাদিক ও শিক্ষক শেখ মুস্তাক আহমদের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরলাম। জনাব মুস্তাক আহমদ, সামাজিক নিরাপত্তার প্রসঙ্গটি ধরেই জানতে চাইব, আপনারা যখন ইরান সফর করছেন ঠিক তখন ইরানের একজন তরুণী মাহসা আমিনের মৃত্যুকে ঘিরে নানা ঘটনা ঘটেছে। আন্দোলনের নামে জাতীয় সম্পত্তি বিনষ্ট, সহিংসতার মতো ঘটনা ঘটেছে, ইস্যু বানানো হয়েছে হিজাব। তো আপনারা যে এখানে দেখেছেন নারীরা হিজাব পরছে, কেমন লাগছে? আপনাদের কাছে কি মনে হয়েছে নারীদের জোর করে হিজাব পরানো হচ্ছে, নাকি নারীরা তাদের স্বাভাবিক ইচ্ছায় নিজের পছন্দে হিজাব পরছে? নারীর সৌন্দর্য রক্ষা এবং ইসলামের বিধানের প্রতি শ্রদ্ধা রেখে তারা হিজাব পরছে, আপনারা কেমন দেখলেন?
হিজাব নিয়ে যে বিষয়টি আমরা ইরানের আসার আগে মিডিয়াতে দেখছিলাম, মিডিয়াতে যেটা বলা হচ্ছিল এখানে এসে দেখলাম সম্পূর্ণ বিপরীত। কারণ এখানে আমরা কুম শহর, তেহরান শহর, ইস্পাহান শহর, বিভিন্ন শহর ঘুরলাম, কোথাও আন্দোলন বা কোথাও তেমন কিছু চোখে পড়েনি। এবং যেভাবে অপপ্রচার চালানো হয়েছে সেটি সম্পূর্ণ ভুল, মিডিয়া এটা আগ্রাসনের মাধ্যমে এটা করছে। কারণ আমরা স্বচক্ষে দেখলাম যে মহিলা যারা আছেন তারা স্বেচ্ছায় যে পর্দা বা হিজাব পালন করেন এবং এতে তারা খুশি বা আনন্দিত অনুভব করছেন। কারণ তারা যখন কোনো দর্শনীয় বা মাজার বা রওজায় যাচ্ছেন সেখানে তারা পারিবারিকভাবে আনন্দ এবং তাদের যে আবেগ, পারিবারিক আবেগ নিয়ে তারা আসছেন। যদি হিজাব অন্তরায় হতো তাদের জন্য তাহলে এই আবেগ বা আবেগের বহিঃপ্রকাশে বাধা হতো, কিন্তু সেটা আমরা দেখিনি। এখানে তাদের স্বতন্ত্রতা রেখেও তারা এই হিজাব পালন করছেন এবং এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যেটা আমরা ইরান আসার আগে যে মিডিয়ার মাধ্যমে শুনছিলাম সেটা সম্পূর্ণ বিপরীত।
জনাব শেখ মুস্তাক আহমদ, সব শেষে আপনাদের ইরান সফর নিয়ে রেডিও তেহরানের শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন?
রেডিও তেহরানের শ্রোতাদের আমি আমার আন্তরিক ভালোবাসা মহব্বত জানাই এবং যারা নিয়মিত রেডিও তেহরান শোনেন তাদের উদ্দেশ্যে আমার মতো অধমের বলার এটাই যে আপনারা যদি পারেন ইরানে সফর করেন এবং ইরানের যে কানুন বা ইরানের যে শৃঙ্খলা বোধ বা ইরানের সময় জ্ঞান বা ইরানে বিশেষ করে এখানে যে জ্ঞানীরা জন্মগ্রহণ করেছেন সেই প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত জ্ঞানীরা জন্মগ্রহণ করছেন এর সোর্স কোথায় এবং আনা মদিনাতুন ইল আলিউন বা বুহা, এই যে সোর্সটির সঙ্গে ইরানের যে জ্ঞানীদের জন্ম বা জ্ঞানের বাস্তবতার প্রতিফলন বা প্রতিষ্ঠা সেটি তার সঙ্গে কত মিল আছে, যে রসুলুল্লাহ বলেছিলেন আনা মদিনাতুন ইল আলিউন বাবুহা। তাই আমি এটাই বলবো যে এখানে ইরানে না এলে এই হাদিসটির দুটি লাইন বোঝা সম্ভব নয়। আমি এসে এটাই বুঝেছি যে রসুলুল্লাহর কথার কত তাৎপর্য এবং তিনি কত দূরদর্শী ছিলেন।
জনাব শেখ মুস্তাক আহমদ, ইরান সফর নিয়ে রেডিও তেহরানের সাথে দুই পর্বে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আমিও রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার মতো অধমের এই সাক্ষাৎকার নেওয়ার জন্য।
আর শ্রোতা বন্ধুরা, আজ আর সময় নেই, আবারও কথা হবে আলাপনের আগামী সপ্তাহের আসরে। ততক্ষণ আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, ইরান সম্পর্কিত বিশেষ সাক্ষাৎকারটি শুনলেন। এবারে বিদায় নেওয়ার পালা, তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনাম সহ কিছু সংক্ষিপ্ত সংবাদ জানিয়ে দিচ্ছি। ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানি বলেছে, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হুদাইদা বন্দরে দুটি জাহাজকে ভিড়তে দেয়নি সৌদি নেতৃত্বাধীন আরব জোট। অথচ দুটি জাহাজকে হুদাইদা বন্দরে নোঙর করার জন্য জাতিসংঘের পক্ষ থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সমন্বয়কারী কর্মকর্তা বলেছেন, তাদের সংগঠনের যোদ্ধাদের হাতে যে সমস্ত গুরুত্বপূর্ণ অস্ত্র রয়েছে তার মধ্যে ড্রোনও আছে। লেবাননের আল নূর রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াফিক সাফা নামে এই কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। আবারও সংঘর্ষে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়ার সশস্ত্র বাহিনী। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, আজ ভোরে নাগরণ্য কারাবাখের দুটি এলাকায় তাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শত্রু রাডার ভেদ করতে সক্ষম, জোমার খতি বলেন এটি নতুন যুগের সূচনা করবে। ইহুদিবাদ ইসরায়েলের পক্ষে গোয়েন্দাবৃত্তির অভিযোগ, ভারতীয় নৌবাহিনীর সাবেক 8 সদস্যকে আটক করেছে কাতার। বিএনপির বিভাগীয় মহাসমাবেশ ঘিরে ফরিদপুরে 38 ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু, চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে সাফাই, নয়াদিল্লি বলছে সংখ্যালঘুদের স্বার্থে এই আইন। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ। Thank you.